বৈশম্পায়ন ঋষি বলছেন, হে জনমেজয়, একদা দেবযানী শর্মিষ্ঠা তথা 1000 দাসীকে নিয়ে তারা উপবনে বিচরণ করছিল। সেই উপবনে বিচরণ করতে করতে সেখানে পরিশ্রান্ত পিপাসার্ত হয়ে মহারাজ যযাতি তিনিও সেখানে আসলেন। তিনি দেবযানীকে দেখে বলছেন যে, হে দেবী, কে তুমি আর তোমার সঙ্গেই বা কারা, তা আমি জানতে ইচ্ছা করি। বলছেন, কেন? ওই দিন তো আপনি আমাকে কুয়োর থেকে বের করলেন হাত ধরে, আমি তো সেই শুক্রাচার্যের পুত্রী, আর এ হচ্ছে বৃষপর্বার কন্যা, কিন্তু আমার দাস, আর যারা আছে তারা সকলেই আমার সেবিকা। বলছেন, ঠিক আছে, অতি উত্তম কথা। এবারে ইত্যবসরে দেবযানী বললেন যে, হে মহারাজ, আপনি আমাকে বিবাহ করুন। বলছেন, না না, সে কি করে সম্ভব? সে তো সম্ভব নয়, কারণ তুমি হচ্ছে কিনা ব্রাহ্মণ কন্যা, আমি ক্ষত্রিয়, এ তো হয় না। বলছেন, না, আপনি যখন আমাকে স্পর্শ করেছেন, অতএব আমি আপনাকে ব্যতি রেখে অন্য কাউকেই বিবাহ আর করব না। বলছেন, দেখো দেবী, তোমার পিতা এতে কোনো প্রকারেই রাজি হবেন না। বলছেন, সে আমি দেখব। তিনি তার ধাত্রী মানে মায়ের কাছে গেলেন, সমস্ত বৃত্তান্ত তার পিতাকে মানে শুক্রাচার্যকে অবগত করানোর জন্য বললেন। পিতা শুক্রাচার্য অতি শীঘ্র এসে রাজা যযাতিকে বলছে, দেখো, আমার কন্যার যখন ইচ্ছা হয়েছে, তুমি যখন তাকে স্পর্শ করেছো, তাহলে তুমি তাকে বিবাহ করো। দণ্ডবত প্রণাম করে বলছেন যে, হে গুরুপ্রবর, এ তো বর্ণশঙ্কর দোষ লাগবে, তা আপনি আমার জন্য তাহলে এমন কিছু করুন যে যাতে আমার এই বর্ণশঙ্কর দোষ না লাগে। বলছেন, ঠিক আছে, সে সমস্ত পাপের ভাগই আমি বুঝব, তুমি বিবাহ করো। বলছেন, ঠিক আছে, তাই হোক। আর বলছেন, এই বৃষপর্বার কন্যা সে আমারই পুত্র মানে শিষ্য, তারই কন্যা, তা সে তো আমার কন্যার দাসী, তা সেও তোমার সঙ্গে যাবে, এবং এই দাসীবৃন্দ তার সেবায় থাকবে। বলছেন, ঠিক আছে, তা না হয় হলো, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি এই শর্মিষ্ঠার সঙ্গে কখনো এক শয্যায় থাকতে পারবে না। বলছেন, ঠিক আছে, তাই হবে। সুন্দরভাবে শাস্ত্রবিধি বিধান অনুযায়ী বিবাহ কার্য সুসম্পন্ন হল। এবারে যযাতি আপন রাজধানীতে ফিরে আসলেন, সেই রাজধানী অমরাবতীর ন্যায় অতি সুন্দর, তাকেই পাটরানী করলেন দেবযানীকে। আর দেবযানীর ইচ্ছা অনুযায়ী অশোক বাটিকাতে একটি সুন্দর মহল নির্মাণ করত, সেখানে শর্মিষ্ঠা এবং 100 দাসী তারা নিবাস করতে থাকল। এক সহস্র দাসী। সেখানে কোনো কিছুর কম ছিল না, খাদ্য সামগ্রী, বস্ত্র, অলংকার সম্পূর্ণরূপে দেওয়া হল। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল, দেবযানীও দুটি সন্তানের জন্ম দিলেন, যদু আর তুর্বস। আর একবার সেই অশোক বাটিকাতে ভ্রমণ করতে করতে তার পাশ থেকে মহারাজ যাচ্ছিলেন বা ভ্রমণই করছিলেন দুটির একটি, অকস্মাৎ সেখানে শর্মিষ্ঠা মহারাজকে দেখল। তখন তার ঋতুকাল, জয়াতিকে দেখে বলছেন, হে মহারাজ, আমি তো আপনার এখানে যেভাবে সুরক্ষিত আছি তা আমি মনে হয় দেবলোকে বা বরুণ লোকে থাকলেও আমি এত সুরক্ষিত স্থান কোথাও পেতাম না। আমার দিকে কেউ চক্ষু তুলে তাকিয়ে তাকাতেও ভয় করে, তা আপনারই কৃপা। তা আমার তো এখন ঋতুকাল, তা আমি চাই যে আপনি আমাকে সম্ভব করে আমার ইচ্ছা পূর্ণ করুন। মহারাজ জয়াতি তাই করলেন। তারপরে ক্রমে ক্রমে তারও তিনটি পুত্রের জন্ম হল, দ্রুহু, অনু আর পুরু। একবার মহারাজ জয়াতির সঙ্গে দেবযানী সেই অশোক বাটিকায় প্রবিষ্ট হয়েছে, গিয়ে দেখছে তিনটি অতি দেবতাদের ন্যায় তিনটি সন্তান, অতি সুন্দর তারা। তখন সে চিন্তা করছে কে। দেবযানীর নিকটে গিয়ে বলছে, হে পুত্রগণ, হে বৎস, তোমাদের পিতাকে, তোমাদের পিতা কোথায়, তোমার মাই বা কে? ছোট ছোট্ট 5-6 বছরের বালক। তারা আঙুলটা তুলে মহারাজ জয়াতির দিকে দেখিয়ে বলছেন, ইনি আমার পিতা আর আমার মা শর্মিষ্ঠ। দেখতে দেখতে সে তো একেবারে ক্রোধান্ধ হয়ে গেল, বলছেন, ওহো, তুমি আজ এমন গর্হিত কর্ম করলে, আমি দেখাচ্ছি মজা। শর্মিষ্ঠার কাছে গেলেন, শর্মিষ্ঠাকে বলছেন, ওরে, তুই আমার দাসী, আজ তুই আমার স্বামীর জায়গাটা নিয়ে নিয়েছিস, তোর এত বড় সাহস কি করে হলো রে? বলছেন, দেখো, আমিও মনে মনে মহারাজকে স্বামী রূপে বরণ করেছি, অতএব এতে আমার কোনো দোষ নেই, এতে ভয়ের কি আছে, আমি তো শাস্ত্র বিরুদ্ধ কিছু করিনি। বলছেন, দেখাচ্ছি আমি তোর শাস্ত্র। এবারে রোদন করতে করতে সেই মুহূর্তে তিনি নিজের পিত্রালয়ে মানে শুক্রাচার্যের নিকটে গমন করছেন। মহারাজ জয়াতি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেও তাকে বোঝাতে সমর্থবান হলেন না, তিনিও তার পেছনে পেছনে অনুনয় বিনয় করতে করতে শুক্রাচার্যের নিকটে গেলেন। এবারে শুক্রাচার্য সমস্ত বৃত্তান্ত জানলেন, তার পুত্রী দেবযানী সে বলছে যে, হে পিত, আজ অধর্ম ধর্মকে জয় করেছে, আজ অধর্ম উচ্চ আসনে আরোহণ করছে, আর সেই শর্মিষ্ঠার গর্ভে এই দুষ্ট রাজা সে তিনটি সন্তান উৎপন্ন করেছে। এখন আপনি বিচার করুন। এবারে তো ক্রোধিত হলেন শুক্রাচার্য মহোদয়, তিনি বলছেন, হে রাজন, হে জয়াতি, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি তার সঙ্গে কখনো শয্যাশায়ী হবে না, তা তুমি যখন সেই গর্হিত কর্মই করেছো, যাও, তুমি বৃদ্ধত্ব প্রাপ্ত হও, মানে তুমি বুড়ো হয়ে যাও, দেখতে দেখতে সেই যুবক রাজা একেবারে 90-100 বছরের বুড়ো ন্যায় দাঁড়িয়ে কাঁপছে। যখন কাঁপছে ঠিক সে সময় বৃদ্ধ জয়াতি সে বলছে, হে গুরুদেব, হে শ্বশুর মহাশয়, আপনি এ কি করলেন? আমি এখনো দেবযানীর সঙ্গে সম্পূর্ণরূপে মানে তৃপ্ত হইনি, তা এতে তো আমাদের উভয়ের ক্ষতি, তা আপনি এর একটি কিছু বিহিত করুন। আপনি ইচ্ছা করলে সব কিছু পারেন, আমার দ্বারা ভুল হয়েছে। বলছেন, দেখো, আমি তোমার এই বিনয় স্বভাবের জন্য খুশি হয়ে তোমাকে আরেকটি বর দিচ্ছি। যদি তোমার এই বৃদ্ধত্ব কেউ নিয়ে তার যৌবন তোমাকে দেয়, তাহলে তুমি পুনঃ যৌবন প্রাপ্ত হতে পারো। বলছেন, মহারাজ, তাহলে আপনি আমাকে এই আশীর্বাদ করুন যে আমার বৃদ্ধত্ব এই জরাত্ব যে গ্রহণ করবে সেই এই পৃথিবীর সম্রাট হবে। বলছেন, ঠিক আছে, তথা তাই হবে। তিনি ফিরে এলেন। ফিরে এসে সে তো একেবারে 100 বছরের বুড়ো, যেমন থুতথুত থুতথুর করে কাঁপতে থাকে সেই প্রকার অবস্থা, লাঠি ধরে কাঁপতে কাঁপতে প্রথমে এই দেবযানীর জ্যেষ্ঠ পুত্র যদু, সেই যদুকে বললেন, যদু, আমি তো ঋষি সাপে বৃদ্ধ হয়েছি, তা তুমি না আমার এই বৃদ্ধ তুমি গ্রহণ করো, আর তোমার যৌবন আমাকে দাও, আমি শশাভরা পৃথিবী ভোগ করব, আনন্দ অনুভব করব। যদু তখন বলছেন, না না, ওই বৃদ্ধ অবস্থা আমি কোনো প্রকারেই গ্রহণ করব না, কারণ ওই বৃদ্ধ হলে ঠিকমতো খাওয়া দাওয়া যায় না, শরীর দুর্বল হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, তারপরে অন্যান্য যুবক যুবতীরা অবহেলা করে, অতএব আমি ওই বৃদ্ধত্ব গ্রহণ করতে পারবো না। বলছেন, আচ্ছা, আমি তোমার পিতা, তুমি আমার দ্বারাই উৎপাদিত, আজ তুমি আমাকে অবহেলা করলে, যাও, আমি তোমাকে অভিসম্পদ প্রদান করছি যে তুমি তো রাজা হবেই না, তোমার বংশে যদি কেউ রাজা হয় সে তৎক্ষণাৎ মারা যাবে। দেখুন, ভগবান কৃষ্ণচন্দ্র সেই ঋষি অভিশাপকে কখনো তিনি ফেলে দেননি, তিনিও রাজা হন, এই যদুবংশেই জন্ম কৃষ্ণ বলরামের। অপরদিকে এই শর্মিষ্ঠার দেবযানীর কনিষ্ঠ পুত্র তুর্বসুকে ডেকে একই কথা বললেন। সেই তুর্বসু বলছে কি, না না, আমি আপনার ওই বৃদ্ধত্ব গ্রহণ করতে পারবো না। তা বলছেন, আচ্ছা, আমি তোমাকে অভিসম্পদ প্রদান করলাম, তোমার বংশে কেউ জীবিত থাকবে না, আর তুমি মাংসাহারী দুরাচারী ও বর্ণশঙ্কর হয়ে মেলচ্ছদের রাজা হবে। দেবযানীর দুই পুত্রই তারা কেউ রাজি হল না। এবারে শর্মিষ্ঠার জ্যেষ্ঠ পুত্র ধ্রুবকে ডেকে বললেন, দেখো, আমি ঋষি সাপে বৃদ্ধ হয়েছি, তা তুমি তোমার যৌবন আমাকে দাও, 1000 বৎসর পরে আমি তোমাকে তা ফিরিয়ে দেব। তিনি তখন বলছেন, না না, বৃদ্ধের হাতি ঘোড়া রথ অথবা যুবতী কোনো কিছুতেই তার সুখ হয় না, সর্বদাই তার চিন্তা থাকে যে দুটো খাই, আর খেয়েই বলে পেটের ঠিক নেই, পায়খানা যায়, আর অতএব আমি ওইসব চক্রে নেই। বলছেন, আচ্ছা, তোমার এত বড় সাহস, তুমি আমাকে পালকি ঘোড়া হাতির সঙ্গে তুলনা করলে, যাও, তোমার কপালে এই হাতি পালকি ঘোড়া তো কিছু জুটবেই না, এমনকি তোমার গাধা বলদ ছাগল তারাও জুটবে না, আর তুমি যেখানে থাকবে তারা সেখানে যেতেও পারবে না, সেখানে কেবল জলযোগে তুমি যেতে পারবে নৌকোর মাধ্যম থেকে, যাও, আমি তোমাকে এই রাজ্যের কোনো অধিকার দিলাম না। এবারে শর্মিষ্ঠার তিনটি পুত্রের মধ্যে দ্রুহ তো এই কথা বললেন, অনুও ওই একই কথা বললেন যে, না না, আমার দ্বারা তা সম্ভব নয়। বলছেন, আচ্ছা, তুমিও মানে তোমারও কখনো ভালো হবে না, তুমি আমার কথা মেনে নিলে না, তাই তোমার সন্তান যৌবন প্রাপ্ত হলে সে মারা যাবে। তুমি যতই পুত্র উৎপাদন করো না কেন, সে যখন যৌবনে পদার্পণ করবে সে মারা যাবে, যাও তোমারও বংশ থাকবে না। এবারে শর্মিষ্ঠার সর্বকনিষ্ঠ এবং প্রিয় পুত্র পুরুকে বললেন, পুরুকে বলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হে পিতৃদেব, আপনি তো আমার কাছে ভগবান, আপনি তো আমার কাছে দেবতা, আমি তো আপনার মাধ্যম থেকেই এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, তা আপনি যখন আমার সেই বৃদ্ধত্ব দিয়ে আমার যুবা অবস্থা আপনি নিতে চাইছেন, এ তো আমার অনেক সৌভাগ্যের বিষয়। আপনি এখনই আমার যৌবন নিয়ে আপনার ওই বৃদ্ধত্ব আমাকে প্রদান করুন। সঙ্গে সঙ্গে তিনি শুক্রাচার্যকে স্মরণ করার সঙ্গে সঙ্গে মানে একে অপরের মধ্যে মানে পরিবর্তন হয়ে গেল, তার পুত্র হয়ে গেল শত বছরের বৃদ্ধ, আর পিতা পুত্রের যৌবন পেয়ে একেবারে যুবক হয়ে উঠল। পুরুকে তিনি আশীর্বাদ প্রদান করলেন। এবারে হে জনমেজয়, নহুষনন্দন রাজা জয়াতি তিনি যৌবন প্রাপ্ত হয়ে ইচ্ছানুসারে তিনি সমস্ত পৃথিবীর ভোগ ঐশ্বর্য ভোগ করতে থাকলেন। বহু জায়গায় তিনি ভ্রমণ করলেন, যেখানে দেবতারা থাকে সেখানেও তিনি গেলেন, নন্দনবন, অলকাপুরী, সুমেরু পর্বতের উচ্চ শিখর, যেখানে যেখানে দেবতাগণ নিবাস করে থাকেন সেই সেই স্থান তিনি সেখানে গিয়ে ভোগৈশ্বর্য ভোগ করতে থাকলেন। এইভাবে ভোগ করতে করতে 1000 বৎসর পরিপূর্ণ হয়ে গেল। ধর্মাত্মা জয়াতি তিনি দেখলেন এর তো কোনো কিছু এর ইচ্ছা মেটে না, তাই পুত্রের নিকটে এসে বলছেন, হে পুত্র পুরু, এবারে তুমি তোমার ওই বৃদ্ধত্ব আমাকে দাও আর আমি তোমার যৌবন ফিরিয়ে দিচ্ছি। বলছেন, সে কি, আপনি ইচ্ছা করলে আরো কিছুদিন মানে সম্পূর্ণ জীবনের জন্য আমার যত আয়ু আছে আপনি ভোগৈশ্বর্য ভোগ করুন না? বলছেন, না, আমি দেখলাম যে যৌবন লাভ করে ইচ্ছা অনুযায়ী যে সমস্ত বিষয় ভোগ করেছি তার কোনো অন্ত নেই, তার কোনো অন্ত নেই। আমি সমস্ত কিছু ভোগ করে দেখলাম যে আগুনে যতই ঘি দাও না কেন আগুন শুধু বাড়তেই থাকে, পৃথিবীতে যত অন্ন, স্বর্ণ, পশু ও সুন্দরী সুন্দরী নারী আছে, কোনো কামুক ব্যক্তি যদি তাদের সকলকেই উপভোগ করে তথাপি তার কামনা পরিপূর্ণ হয় না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, আশাই পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম, আশা কখনো পরিপূর্ণ হয় না। অতএব আমি আর এই ভোগ করতে চাই না কিছু, তুমি আমার সব কিছু নিয়ে নাও। সব কিছু নিয়ে নিলেন, বৃদ্ধ হয়ে গেলেন পুনরায় মহারাজ জয়াতি। জয়াতি বৃদ্ধ হয়ে গেলে তিনি তো চলে যাবেন বানপ্রস্থ ধর্মে, তাই নিজ কনিষ্ঠ পুত্র পুরুকে রাজ্য অভিষেক করতে যাচ্ছেন। সমস্ত ব্রাহ্মণগণ এসে তাতে বাধার সৃষ্টি করলেন, সমস্ত ব্রাহ্মণগণকে বললেন, এ তো আমার কিছু করার নেই। ইতিবৃত্ত মানে সম্পূর্ণ ঘটনা শ্রবণ করালেন, বলছেন, এ তো শুক্রাচার্য মহাশয়ের মানে এমনই বর আছে, যিনি আমাকে বৃদ্ধত্ব নিয়ে যৌবন প্রদান করবেন তিনিই সম্রাট হবেন। তাহলে হে মহাত্মাগণ, হে ব্রাহ্মণ দেবতাগণ, আপনারা বলুন আমি কি অধর্ম করেছি? বলছেন, না না রাজন, একেবারে ঠিক আছে। তিনি তখন বলছেন, যে সমস্ত ব্যক্তি মানে সন্তানেরা পিতামাতার বাক্যকে লঙ্ঘন করে, তাদের কথা শোনে না, তারা পুত্রের মধ্যে নয়, তাদেরকে ত্যাগ করা যায়। হে ব্রাহ্মণগণ, আমি আমার এই 5টি পুত্রের মধ্যে কেবল এই কনিষ্ঠ পুত্র পুরুকেই নিজের একটি সন্তান বলেই মনে করি। বললেন ঠিক আছে, আমরা তাতে সন্তুষ্ট, আমরা তো এই বিষয় জানতাম না। সমস্ত প্রজাগণ বললেন না মহারাজ, আপনি যথাযথ ধর্মের কাজ করে গেছেন। তারপরে রাজ্য অভিষেকান্তে তিনি বৈরাগ্য বেশ অবলম্বন করলেন, করে তিনি দীক্ষাদি গ্রহণ করে বানপ্রস্থে যাচ্ছেন এবং তার সঙ্গে অনেক ব্রাহ্মণ তপস্বীগণও গেলেন। যদু থেকে রাজ্য অধিকারহীন যদুবংশ হয়ে গেল মহারাজ যদু, সে তো কখনো রাজা হতে পারবে না। আর তুর্বসু থেকে যারা উৎপন্ন হলো তারা সব যবন হয়ে গেল। আর দ্রুহু থেকে ভোজ এবং অনু থেকে মিলচ্ছদের সৃষ্টি হলো। এই জন্মে জয় পুরু থেকেই পৌরবংশের শুরু, যে বংশে তোমার জন্ম হয়েছে এই পুরুর বংশেই তোমার জন্ম। মহারাজ যযাতি তিনি কঠোর তপস্যা আরম্ভ করলেন, মানে ফল মূল আহার করতে থাকে থেকে তিনি দিনাতিপাত করতে থাকলেন। এবারে তিনি মন ও ক্রোধকে বশে এনেছিলেন, মনকে সংযত করেছিলেন, ক্রোধকে নিজের বশে করেছিলেন। যতক্ষণ পর্যন্ত কোনো সাধু বা যে কোনো ব্যক্তি সে যদি মন এবং ক্রোধকে নিজের বশীভূত না করতে পারে তাহলে সে কোনো প্রকারভাবেই সাধুর মধ্যে গণনা হয় না। আর তিনি প্রত্যহ মানে নিত্যপ্রতি পিতৃপুরুষের আরাধনা এবং অগ্নিহোত্র হোমাদি করতেন এবং তিনি যেখানে স্বাভাবিকভাবেই শস্য উৎপন্ন হতো সেই বন থেকে শস্য আরোহণ করে রন্ধন করে প্রভুকে ভোগ লাগিয়ে তিনি অতিথিদের সৎকার মানে সাধুদের সৎকার করে তারপরে তিনি নিজের ক্ষুধা নিবৃত্তি করতেন। এইভাবে 1000 বৎসর অতিক্রম হল বানপ্রস্থে। 30 বছর তিনি মন ও বাক্যকে নিজের অধীন করে কেবলমাত্র জল পান করে জীবিত ছিলেন। আর 1 বৎসর না ঘুমিয়ে শুধু বায়ু পান করে অহর্নিশি তিনি ভগবানের চিন্তায় নিমগ্ন ছিলেন। তারপর তিনি 1 বৎসর পঞ্চ অগ্নির মধ্যে বসে কাটালেন, চতুর্দিকে 5 প্রকার অগ্নিকে প্রজ্বলিত করে তার মধ্যে বসে উৎকট তপস্যা করলেন। তারপর 6 মাস তিনি এক পায়ে দাঁড়িয়ে বায়ু পান করেছিলেন, তার পবিত্র কীর্তি ত্রিলোকে অবিদিত হলো, সকলেই জানতে পারল। দেহত্যাগ হলো, দেহত্যাগের পর তার স্বর্গবাস হল, স্বর্গে চলে গেলেন। জন্মেজয় মহারাজ যযাতি স্বর্গে অত্যন্ত আনন্দের সঙ্গে দিন কাটাতে থাকলেন। একবার তিনি ওই স্বর্গে ভ্রমণ করতে করতে দেবরাজ ইন্দ্রের নিকটে গেলেন। দেবরাজ ইন্দ্রের নিকটে গিয়ে সেখানে সমস্ত দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতাগণ মহারাজ যযাতিকে সকলেই সম্মান করতেন, কারণ তিনি পরম ধার্মিক তেজস্বী ধর্মাত্মা দানশীল ব্যক্তি ছিলেন। তাই সমস্ত দেবতাগণের নিকটে তিনি সম্মানের পাত্র ছিলেন। তাই ইন্দ্র সমীপে গেলে দেবরাজ ইন্দ্র বলছেন যে মহারাজ যযাতি, আপনি তো সেই আপনার একমাত্র পুত্র পুরুকে এই শশাগরা পৃথিবীর সম্রাট করে দিলেন, তা আপনি যখন স্বর্গে বা সেই তপস্যায় চলে যাচ্ছিলেন তার পূর্বে তাকে কি কি উপদেশ দিয়েছিলেন তা আমরা একটু জানতে ইচ্ছা করি। অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, সেগুলো আমরা শ্রবণ করতে চলেছি। তা যযাতি দেবরাজ ইন্দ্রকে বললেন, হে দেবরাজ, আমি আমার পুরুকে বললাম, পুরু আমি তোমাকে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থানের রাজা করে দিলাম, সীমান্ত দেশ তোমার ভাইয়েদের। আর জেনে রেখো, ক্রোধী ব্যক্তির থেকে ক্ষমাশীল ব্যক্তি শ্রেষ্ঠ, আর অসহিষ্ণু থেকে সহিষ্ণুতা, মনুষ্যতর জাতির মধ্যে মনুষ্য এবং মূর্খ থেকে বিদ্বান সর্বদা শ্রেষ্ঠ। আর কেউ যদি খুব বিব্রত হয় তাহলেও তাকে বিরক্ত করা উচিত নয়, কারণ দুঃখপ্রাপ্ত প্রাণীর দুঃখই সেই জ্বালাতনকারীকে নাশ করে থাকে। আর মর্মবিদারক এবং কটুবাক্য যেন মুখ থেকে কদাপি না বেরোয়। কারণ হচ্ছে কি, অনুচিতভাবে শত্রুকে বশীভূত করা উচিত নয়। দেখুন এখানে কত দামি কথা বলেছেন। আজকাল তো স্বাভাবিকভাবে একে অপরকে বশ করতে চায়, কিন্তু বলছেন না, এ শাস্ত্র বিরুদ্ধ। কোনো শত্রুকেও নিজে কোনো মন্ত্রতন্ত্রাদির মাধ্যম থেকে বা কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে তাকে কখনো বশ করতে নেই। জীব স্বাধীন, ভগবানের অংশ, অতএব স্বেচ্ছায় যেমন প্রভু করাবেন সেটাই ঠিক। আর পাপীরা তারা কি করে, অন্যকে কষ্ট দেওয়ার জন্য কটুবাক্য বলে। হে পুরু, যে ব্যক্তি কটু, তীক্ষ্ণ এবং মর্মবিদারক বাক্যে লোককে বিরক্ত করে। কিছু ব্যক্তি আছে দেখবেন একে অপরের প্রতি ভালো কথা সে বলতেই পারে না, কুরুর স্বভাব সম্পন্ন। বলছেন সেই সমস্ত লোক অন্যকে বিরক্ত করে, ভাষা দ্বারা, বাক্য দ্বারা, বাণরূপ বাক্য দ্বারা লোককে বিদ্ধ করে। বলছেন কষ্ট দেয়, তার দিকে তাকিয়ে দেখাও পাপ। শুধু যে সমস্ত ব্যক্তি লোককে দুঃখদায়ী কথা বলে, সেই সমস্ত ব্যক্তির সংস্পর্শ সর্বদা ত্যাগ করবে। কারণ দেখো, শুধু তীর দিয়ে বিদ্ধ করলেই লোকে কষ্ট পায় না, বাণরূপ বাক্য দ্বারা আরও তার মর্মস্থল পর্যন্ত আঘাত হয়ে যায়। অতএব যারা এমন ক্রিয়াকলাপ করে তাদের সঙ্গ সর্বদা বর্জন করবে। আর তুমি যা কিছু বলবে সকলের সামনে ভালো কথা বলবে, এবারে পেছনে তার নিন্দা করতে পারবে না। আর দুষ্ট ব্যক্তি যদি কটু কথা বলে তবে তা সর্বদা মানে পরিত্যাগ করতে হবে এবং তার থেকে দূরে থেকে সর্বদা সৎপুরুষেরই অনুকরণ করা উচিত। সৎপুরুষ মানে সাধু, সাধু ব্যক্তির সঙ্গ করা উচিত। বাক্যের দ্বারা কাউকে দুঃখিত করা কোনো প্রকারেই উচিত নয়। এই ত্রিলোকের সব থেকে বড় সম্পত্তি হলো সকল প্রাণীর উপরে দয়া করা, মৈত্রী ভাবাপন্ন হওয়া, যথাশক্তি সকলকে সাহায্য করা এবং সকলের সঙ্গে মধুর ভাষা বলা, কোনো প্রকার কটু বললে হবে না। আর সারাংশ হলো কঠোর বাক্য না বলা, মিষ্ট বাক্য বলা, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করা আর দান করা, কখনো কারো কাছে কিছু প্রত্যাশা না করা, এটাই হলো সর্বশ্রেষ্ঠ ব্যবহার। দেবরাজ এবং অন্যান্য দেবতাগণ তা শ্রবণ করে খুশি হলেন। এবারে দেবরাজ ইন্দ্র আরেকটি প্রশ্ন করলেন যে আপনি তো সেই কঠোর তপস্যা করেছিলেন, তা আপনার কি মনে হয় যে আপনি যে তপস্যা করেছেন তা আপনার সেই তপস্যার সঙ্গে কার কাকে মান্য করা যায়, মানে কার সমান সমান করা যেতে পারে? এবারে তার মধ্যে অহংকার ছিল জয়াতির, স্বর্গে সমস্ত কথাবার্তা হচ্ছে। তো জয়াতি বলছেন যে আমি এমনই তপস্যা করেছি হে দেবরাজ, দেবতা, মনুষ্য, গন্ধর্ব ও মহর্ষিগণের মধ্যে আমার সমকক্ষ কেউ নয়। দেবরাজ ইন্দ্র বলছেন ছি 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 ছি, এই কথা বলো না, দেখো এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত পুণ্য বিনষ্ট হয়ে গেল, ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। বলার সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র বলছে তোমার সমস্ত পুণ্য ক্ষয় হয়ে গেল, যাও তুমি এবার ওই ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, তখন এই নরকের দিকে পড়ছে। তা তার পূর্বে বলছেন দেবরাজকে যে ঠিক আছে, তা আপনি আমাকে এই কৃপা করুন যেন আমি সংসারে আবদ্ধ না হই, আমি সাধুর সঙ্গে থাকতে পারি। তা যখন তিনি পৃথিবী থেকে স্বর্গ থেকে সশরীরে পড়ে যাচ্ছেন, যেতে যেতে হয়তো অনেক মানে নিচে চলে যেতেন নরকাদিতে, কিন্তু এই মর্তে যেখানে এসে তিনি পড়ছেন সেখানে অষ্টক, প্রতর্দন, বসুমান এবং শিবি নামক আরও আরও মহা তেজস্বী তপস্বীগণ তপ করছিলেন। তারা দেখছেন কি আশ্চর্য, কোনো বিমান নেই, কিছু নেই, অত দূর থেকে আকাশ থেকে সেই স্বর্গ থেকে এক ব্যক্তি পড়ছে, তাহলে এর রহস্য জানা যায়। সমস্ত তপস্বীগণ তারা আগ্রহান্বিত হলেন, হয়ে অষ্টক নামক যে তপস্বী ছিলেন তিনি বলছেন হে যুবক, তুমি তো দেখতে পাচ্ছি ইন্দ্রের ন্যায় সুন্দর, অতি চমৎকার তোমার শরীরের জ্যোতি, তা তুমি আমাকে ঠিক ঠিক করে বলো যে তুমি কোথা থেকে আসছো, কেন আসছো, কি জন্যই বা আসছো, তুমি আমাদের সমস্ত বৃত্তান্ত বলো। কারণ দেবতারা তো অলক্ষিতে সমস্ত কিছু দেখতে পান, তাই তার মধ্যে সেই শক্তি আছে ঋষিরা জানেন, তাই প্রশ্ন করা আরম্ভ করলেন যে আপনি বলুন না যে দীনদুঃখীদের জন্য সাধুরাই তো পরম আশ্রয়, তা তুমি এই সৌভাগ্যবশত আমাদের মধ্যে এসে পড়েছ, তা তুমি বলো তুমি কে, কোথার থেকে আসছো, কেনই বা তোমার এই স্বর্গ থেকে তুমি চ্যুত হয়েছ। জয়াতি বললেন যে আমি সমস্ত প্রাণীকে অপমান করায় স্বর্গ থেকে চ্যুত হয়েছি, অতএব আমার মধ্যে অহংকার ছিল, সেই অহংকারই নরকের আসল কারণ। সৎ ব্যক্তিদের কখনো দুষ্ট ব্যক্তিদের অনুকরণ করা অনুচিত, আর যে অর্থ সম্পদের চিন্তা পরিত্যাগ করে নিজের আত্মার হিত সাধন করে সেই হচ্ছে বুদ্ধিমান। আর অর্থ লাভ হলে গর্বিত হওয়া উচিত নয় যে অনেক অর্থ আসলো আমার মধ্যে অহংকার উৎপন্ন হলো, তা কিন্তু খুবই খারাপ জিনিস। আর বিদ্বান হলেও নিজে অহংকার করা উচিত নয়, নিজে পণ্ডিত বলে কাউকে তাচ্ছিল্য করা বা নিজেই আমি সব কিছু এমন ভাব প্রকাশ করা, মানে এগুলো নরকে যাওয়ার পূর্ণ লক্ষণ। আর নিজ চিন্তাধারা ও চেষ্টার থেকেও দৈবের গতি বেশি বলবান, ঋষিদের বলছেন, তাই ভেবে দুঃখিত হওয়া উচিত নয়। দুঃখে কাতর হবে না, সুখে গর্বিত হবে না, দুয়েতেই সমভাব থাকবে। হে অষ্ট, আমি এখন মোহগ্রস্ত নই, কারণ আমি স্বর্গের থেকে পতিত হলেও আমার এবার আপনাদের কৃপায় পূর্ণ জ্ঞান হয়েছে যে সুখ দুঃখ এ সমস্ত অনিত্য, আর আমি কিসের জন্যই বা দুঃখ করব। অতএব আমার আপনাদের সংস্পর্শে এসে আরও আমি নিজেকে ধন্য মনে করছি। আর অষ্টক তখন জিজ্ঞাসা করছেন যে হে মহারাজ, আপনি তো নানা লোকে বাস করেছেন, আত্মজ্ঞানী নারদের মতো আপনার কথাবার্তা, তা আপনি বলুন প্রধানত কোন কোন লোকে আপনি ছিলেন। তা জয়াতি তখন বলছেন দেখুন, আমি প্রথমে পৃথিবীর সার্বভৌম রাজা ছিলাম, 1,000 বছর ধরে আমি মহল লোকে ছিলাম, তারপরে 1,000 বছর 100 যোজন ব্যাপী সহস্র দাস সমন্বিত আমি ইন্দ্রপুরীতে ছিলাম, আর তারপর প্রজাপতি লোকে গিয়ে মানে ব্রহ্মলোকে গিয়ে 1,000 বছর আমি ছিলাম, আর নন্দনবনে স্বর্গীয় ভোগবিলাসে 1,00,000 বছর আমি কাটিয়েছি, আর সেখানকার সুখে আমি আসক্ত হয়েছিলাম, পরে পূর্ণ ক্ষীণ হয়ে যাওয়াতে পৃথিবীতে ফিরে এসেছি। ধনবান ব্যক্তি হলে সে যদি নির্ধন হয়ে যায় তার আত্মীয় স্বজনগণ তাকে পরিত্যাগ করে, আরে এর কাছে কিছুই নেই মালকড়ি, এর সঙ্গে কিসের সম্পর্ক, তাকে ছেড়ে দেয়। তা আমি স্বর্গে ঠিক তদনুরূপ ছিলাম, যতক্ষণ পর্যন্ত আমার পূর্ণ সঞ্চয় ছিল দেবতাগণ তো মশায় মশায় করতেন, আর যখনই আমার পূর্ণ শেষ সেখান থেকে লাথি মেরে আমাকে নিচে ফেলে দিয়েছে, তা আমি সেগুলো আপনাদের কৃপায় সব কিছু বুঝতে পেরেছি। তখন অষ্টক নামক তপস্বী আরও প্রশ্ন করলেন হে রাজন, কোন কর্মে অনুষ্ঠান দ্বারা মানুষ স্বর্গলোক প্রাপ্ত হয়, আপনি তো স্বর্গে গিয়েছেন, তা কোন লোক কী কী কর্ম করলে স্বর্গ প্রাপ্ত হওয়া যায়, বা তপস্যা দ্বারা প্রাপ্ত হয় বা জ্ঞানের দ্বারা প্রাপ্ত হয়, কিভাবে প্রাপ্ত হওয়া যায়, কারণ সে স্বর্গ থেকে আসছে তার তো জ্ঞান প্রচুর। তখন জয়াতি বলছেন যে স্বর্গের 7টি দ্বার আছে, 7টা রাস্তা আছে, সেই 7টি রাস্তা দিয়ে যাওয়া যায়। সেই 7টি রাস্তা কি কি? দান, তপ, সম, দম, লজ্জা, সারল্য ও সবার উপর দয়া, এই 7টা মানে গুণ যাদের মধ্যে থাকবে তারাই স্বর্গের অধিকারী। তার মধ্যে দেখুন সরল একটা বলেছেন, যারা সরল হবে তারাও অনায়াসে স্বর্গে চলে যাবে, কিছু করার প্রয়োজন হবে না। আর তার মধ্যে আমার মধ্যে ছিল অহংকার, তা সেই অহংকারের জন্য আমার তা সম্ভব হয়নি। আর অহংকারে তপস্যা ক্ষীণ হয়, যে ব্যক্তি নিজের জ্ঞানের অহংকারে গর্বিত হয় এবং অপরের ঈর্ষায় কাতর হয়, তার উত্তম গতি বা উত্তম লোক তার কোনো প্রকারেই প্রাপ্ত হয় না। বিদ্যা মোক্ষ প্রদানেও অসমর্থ হয়, তার মধ্যে যতই বিদ্যা থাক না কেন সে মুক্তি পেতে পারে না। এই অহংকার হচ্ছে সমস্ত তপস্যার মানে একেবারে নষ্টের গোড়া। এই অহংকারকে সর্বতা পরিত্যাগ করতে হবে। আর অভয়ের চারটি সাধন আছে, অগ্নিহোত্র, মৌন, বেদোধ্যায়ন এবং যজ্ঞ। এই চারটি করে লোক মোক্ষ প্রাপ্ত হতে পারে। যদি অনুচিত রীতির দ্বারা অহংকারের সঙ্গে একটি অনুষ্ঠিত হয় তাহলে তা ভয়ের কারণ হয়। এই অহংকার এমনই, সে যতই যাগ, যোগ, হোম, তপস্যা, সাধ্যায়, জপ, তপ ইত্যাদি যা কিছু করুক না কেন, অহংকার যদি এসে উপস্থিত হলো তাহলে সে উপরে যাওয়া দূরের কথা, ক্রমে ক্রমে তার গতি নিম্নদিকে হবে। এই অহংকার বড়ই খারাপ জিনিস। সম্মানিত হলে সুখী এবং অপমানিত হলে দুঃখিত হওয়া কোনো সাধুর জন্য উচিত নয়। জগতে সৎ ব্যক্তিরা এই রূপ লোকেদেরই সম্মান করে, দুষ্ট ব্যক্তিদের কাছে সৃষ্ট বুদ্ধি প্রত্যাশা করা নিরর্থক। কারণ আর কিছু ব্যক্তি আছে তারা দেখবেন মানে এই অহম বুদ্ধি, মানে আমি দেব, আরে আমি যজ্ঞ করব, আমি জেনে ফেলেছি আর আমি জেনে ফেলবই, আর এ আমার প্রতিজ্ঞা, এই ধরনের উক্তি খুবই ক্ষতিকর। এগুলি ত্যাগ করা একান্ত প্রয়োজন। যারা এই প্রকার অহমিকা বুদ্ধি, আমি আমি আর আমি, এরা তো মানে স্বর্গ তো দূরের কথা, কত যে নিচে চলে যাবে তার কোনো ঠিক নেই। আর অষ্টক তখন জিজ্ঞাসা করছেন, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী কোন ধর্ম পালন করলে মৃত্যুর পর সুখ লাভ হয়। যযাতি সে বিষয়েও বললেন যে দেখো, একমাত্র উচিত হচ্ছে কি, আরে এনাকে এখানে বের করে দিন না, এবার তিনি সে সমস্ত বিষয় বর্ণনা করলেন যে যারা অনায়াসে ব্রহ্মচারী ব্রত অবলম্বন করে তারা অনায়াসে মুক্তি পর্যন্ত পেতে থাকেন। যেমন গুরুদেবের শুশ্রূষা করা, গুরুদেব বিশ্রামের পর যিনি বিশ্রাম করেন, গুরুদেব প্রাতকালে ওঠার পূর্বে যখন শিষ্য তার নিজের নিত্য ক্রিয়াদি সুসম্পন্ন করে গুরুদেবের সেবায় নিযুক্ত হয়, গুরুদেবের আজ্ঞা মেনে নিয়ে চলে, এবং যিনি সমস্ত বিদ্যায় পারদর্শিতা লাভ করেও যিনি ভিক্ষান্ন গ্রহণ করেন, যিনি স্বল্পাহারী এবং নিয়মিত পূজন অর্চনা আদি করেন, তারা অতি অনায়াসে ভগবানকে প্রাপ্ত হতে পারেন। এইরূপ নানা প্রকার কথাবার্তা যযাতির থেকে সেই সমস্ত তেজর্ষি তপস্বীগণ জানতে ইচ্ছা করল। এবারে অষ্টক বলছেন যে আমরা সকলে আপনার ব্যবহারে বাস্তবিক খুব খুশি হয়েছি। তা অষ্টক বলছেন যে আমার যা কিছু আছে, স্বর্গে আমার যত লোক প্রাপ্ত হওয়ার কথা আছে, অন্তরীক্ষে আমি যে সমস্ত লোক জয় করেছি, আমি তৎসমুদায় তোমাকে দিতে চাই। তখন যযাতি বলছে, না না, আমি তো ব্রাহ্মণ নই, দান গ্রহণ করব কিভাবে, আমি নিজে এই প্রকার দান অনেক করেছি কিন্তু আমি দান গ্রহণ করতে পারি না, কারণ আমি ক্ষত্রিয়। তারপরে সেখানে প্রদর্তন নামক ঋষি ছিলেন, তিনি বললেন, আমার অন্তরীক্ষ অথবা স্বর্গলোক অথবা যা কিছু আমার শক্তি আছে আমি আপনাকে প্রদান করতে চাই, আপনি এখান থেকে আর নিচে পতিত হবেন না। দেখুন, স্বর্গের থেকে পতিত হলে সে যে মনুষ্যই হবে এমন কোনো কথা নয়। তা সে ঋষিদের মধ্যে এসে আটকে গেছে, তারা সন্তুষ্ট হয়ে বলছেন, আমাদের যত যাগ, যোগ, হোম, তপস্যা আমরা করেছি সেই শক্তি দিতে চাই। তা রাজা কোনো প্রকারেই রাজি হচ্ছেন না। তারপরে বসুমান নামক যিনি ছিলেন তিনি বলছেন যে আমিও সমস্ত লোক তোমাকে, আমার যে যে স্থান প্রাপ্ত হওয়ার কথা আমি সেগুলি দিতে চাই। তো বলছেন, না আমি নিতে চাই না। তো বলছেন, ঠিক আছে, ক্রয় বিক্রয় করি। আপনি আমাকে এই সমস্ত পরিবর্তে একটি তৃণ দিন, সেই তৃণটাই আমি সম্পদ বলে গ্রহণ করব আর তুমি কিনে নিতে পারবে। বলছেন না। জয়তি বললেন, এইসব কেনা বেচা তো সর্বভাবেই মিথ্যা, আমি এরূপ মিথ্যাচার কখনো করিনি আর কোনো সৎ ব্যক্তি এই প্রকার করেন না, অতএব হে মহাত্মন আমার দ্বারা সম্ভব নয়। তারপর শিবী নামক যে তপস্বী ছিলেন, ইনি হচ্ছেন উশিনর শিবী, যা ভাগবতের মধ্যে বর্ণনা আছে। আদিদৈত্য হিরণ্যাক্ষ যখন মারা যায় ঠিক সে সময় সেখানে এই উশিনর রাজার কথা বর্ণন করা আছে, তিনিও তপস্যা করছেন। তারপরে বলছেন যে আমিও আপনাকে সব কিছু উপহার স্বরূপ দিতে চাই। জয়তি বললেন, না না, আপনারা অত্যন্ত প্রভাবশালী কিন্তু আমি অন্যের পূর্ণ ফল ভোগ করতে কোনো প্রকারেই রাজি নই। অষ্টক বললেন, ঠিক আছে, আমরা এখানে যতজন তপস্বী আছি আমরা সকলে আমাদের সমস্ত তপস্যা দিয়ে তোমাকে আর নিম্ন কোনো নরকে পতিত হতে দেব না। তাতেও রাজি হলেন না। বলছেন, না না, আপনারা এত কষ্ট স্বীকার করে তপস্যা করে পুণ্য সঞ্চয় করেছেন আর আমি আপনাদের সেই সমস্ত নিয়ে আমি স্বর্গে যাব, তা হবে না, তা কোনো প্রকারেই সম্ভব না। তো বলছেন, ঠিক আছে, তাহলে তুমি আমাদের সঙ্গে চলো, আমরা একসঙ্গে থাকব। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো মূর্খের সঙ্গে থাকতে চান না, তখন তাতে রাজি হলেন। বলছেন, ঠিক আছে, আমি আবার সেই নরকে কোন নরকে পড়ে কোন মূর্খদের সঙ্গ লাভ করব, তাতে তো আমার আরও অধোগতি হবে, আপনারা তো প্রকাণ্ড বিদ্বান, সব বড় বড় মহর্ষি ছিলেন, বড় বড় রাজর্ষি ছিলেন, তারাই তপস্যা করে শক্তি সঞ্চয় করেছেন, তাদের মধ্যে প্রকৃত জ্ঞান সমুৎপন্ন হয়েছে, তাই বলছেন যে আপনারা বিদ্বান, অতএব আপনাদের ছেড়ে আমি অন্য কোথাও যেতে রাজি নই। বলছেন, ঠিক আছে, তাহলে তুমি আমাদের সঙ্গে চলো। তো বলছেন, দেখো, আকাশের দিকে পাঁচটি রথ দেখা যাচ্ছে, এই রথগুলো কি? তো বলছেন, এই রথে বসার সঙ্গে সঙ্গে, মানে যেগুলো দেবলোকের স্থান, দেবতারা যেখানে যেখানে গমনাগমন করতে পারেন সেখানে অতি অনায়াসে যাওয়া যায়। বলছেন, তাহলে চলো আমরা রথে বসি। সকলে স্বর্গে যাওয়ার জন্য অষ্টক, প্রতর্দন, বসুমান, শিবী এবং জয়াতি সেই স্বর্গে যাওয়ার জন্য রথে আরূঢ় হলেন। এবারে তারা ক্রমে ক্রমে চলেছেন। এবার যেতে যেতে এই অষ্টক বলছেন যে এই উশিনর শিবির রথ, মানে সেই বিমানটা আমাদের থেকে অত দ্রুত গতিতে এগিয়ে গেল কেন? অষ্টক বলছেন, আমি তো দেবরাজ ইন্দ্রের বন্ধু মিত্র, আমার আগে যাওয়ার কথা, হে জয়াতি সে আগে কেন যাচ্ছে? তখন জয়াতি, তার মধ্যে মানে আধ্যাত্মিক শক্তি রয়েছে, স্বর্গের শেখে সে পুরো নরকে পড়েনি, তার মধ্যেই সাধুসঙ্গ হয়ে গেছে, এই সাধুদের থেকে তার অলৌকিক জ্ঞানটা অত্যাধিক পরিমাণে বেশি। তখন জয়াতি বলছেন যে দেখুন হে অষ্টক মহোদয়, আপনি দেবরাজ ইন্দ্রের মিত্র হলেও এই যে রাজা উশিনর সে অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তার একটা কারণ। কি কারণ মহোদয়? বলছেন, তার অহংকার নেই, তারপরে তার থেকে যে যা চেয়েছে সে নির্বিচারে তাকে দিয়ে দিয়েছে, তার মধ্যে অহংকার আমাদের সকলের থেকে মানে তার একেবারেই ছিল না, সেই কারণে সে আমাদের থেকে রথ নিয়ে এগিয়ে যাচ্ছে। হে রাজন, ইন্দ্র আমার প্রিয় মিত্র ভেবেছিলাম যে আমি আগে পৌঁছাবো, কিন্তু তার আগে যাওয়ার কারণটা আমি তোমার থেকে জানতে পারলাম। তা জয়াতি তখন বলছেন যে শিবী তার যথাসর্বত্র সৎপাত্রদের দান করেছে, দান, তপস্যা, সত্য, ধর্ম, হৃদয়, স্ত্রী, ক্ষমা, সৌম্যভাব এবং সেবার ইচ্ছা, এই সবগুণই শিবিতে বিদ্যমান। এই সমস্ত কারণের জন্য, এই সমস্ত গুণ থাকার জন্য সে আমাদের থেকে মানে সকলের আগে আগে চলেছে। এতৎ সত্ত্বেও অহংকারের লেশ মাত্র তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি, তাই তিনি সব থেকে এগিয়ে আছেন। তখন অষ্টক জিজ্ঞাসা করছেন, রাজন সত্যি করে বলুন আপনি কে এবং কার পুত্র, আমি জানতে চাই। মহারাজ জয়াতি বলছেন যে দেখুন, আপনার মতো ত্যাগ আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণ বা কোনো ক্ষত্রিয়দের মধ্যে শোনা যায় না। অষ্টক বলছেন যে আপনার মধ্যে যে ত্যাগ দেখা গিয়েছে, ত্যাগ প্রদর্শিত হয়েছে, তা কোনো ঋষিদের মধ্যে বা কোনো রাজর্ষির মধ্যে দেখা যায় না। তা আমি জানতে চাই তুমি কে এবং কার পুত্র তুমি। তখন জয়াতি তার উত্তরে জানাচ্ছেন যে আমি সম্রাট নহুষের পুত্র জয়াতি। আর পুরু এখন বর্তমানে যে এই শশাগরা পৃথিবীর সম্রাট রাজ চক্রবর্তী, সেই পুরুই হচ্ছে আমার পুত্র। আমি সার্বভৌম চক্রবর্তী রাজা ছিলাম। দেখো, তোমাকে আমি এইসব গোপনীয় কথা বললাম কারণ তুমি আমার একমাত্র আপনজন। এই জগতে যদি আপনজন বলতে কেউ থাকে তাহলে এই মানে সাধুরাই, এই ভাগবত সৎসঙ্গ ইত্যাদি হচ্ছে একমাত্র প্রিয়। এতদ ব্যতিরেকে এই পৃথিবীতে আপন বলে আর কেউ নেই। আর কারণ হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে যে অষ্টককে বলছেন যে তুমি আমার মাতামহ। এই প্রকার আলাপ আলোচনা করতে করতে সকলে একে একে সেই স্বর্গে গিয়ে উপস্থিত হলেন। স্বর্গের দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতাবৃন্দ একত্রিত হয়ে শঙ্খধ্বনি করে তাদেরকে স্বাগত জানাচ্ছেন, আসুন আসুন। এইভাবে তারা স্বর্গে থাকতে থাকল। আবার যদি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হয়, তার পরবর্তী এই পূর্বংশে কারা কারা জন্মেছিলেন হে জন্মে জয়, তা আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। অধ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই দিলাম। আবার আমরা আগামী দিন ঠিক পাঁচ ঘটিকা থেকে পঞ্চ ঘটিকা হতে আমরা পুনঃ এই হরিকথা শ্রবণ করব। অধ্যকার দিনে পাঠের বিরাম স্থান এ স্থানেই দেওয়া হলো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গৃন্দ্র বিহারী লাল কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদে কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি জয়। শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল